আমার নাও বানিয়ে তাকে রবে লম ইয়াজাল, নেক আমল রিসালার উপর যে কেউ করে আমল।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله। درود پاکের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে নবী রহমত শফি উম্মত মুস্তফা জান রহমত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। প্রতিটি কাজের পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিব, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। আসুন আমরা মাদানী চ্যানেল দেখার পূর্বে, বয়ান শোনার পূর্বে, অনুষ্ঠান আল্লাহর পছন্দনীয় বান্দা শোনার পূর্বে, দেখার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। যেমন নিয়ত করুন ইলমি দিন শেখার জন্য বয়ান শুনব, আদব সহকারে শুনব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান করব, বয়ান শুনব, যা শুনব অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করব। যখনই সল্লু আলাল হাবিব শুনব, যে কোনো একটি দুরুদ শরীফ পাঠ করব। মনে রাখবেন, বয়ান চলাকালীন সময় এদিক সেদিক দেখা, মাথা কিংবা পায়ের তো শরীরে কোনো জায়গা, আঙ্গুল দিয়ে ই দিয়ে চুলকানো, মোবাইল ফোন টিপতে টিপতে, চালাতে চালাতে, সোশ্যাল মিডিয়ায় থাকতে থাকতে, যদি আমরা জামা কাপড় নাড়তে নাড়তে এগুলো দেখি, তাহলে বয়ানের যে বারাকাত রয়েছে বারাকাতগুলো হাত ছাড়া হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দার মধ্যে একটি গুণাবলী এটাও হচ্ছে, এই বান্দাগণ তারা পবিত্রতার মধ্যে থাকে, সর্বাবস্থায় অজু অবস্থায় থাকে, পবিত্র থাকে। কেননা তারা কোরআন ও হাদিসের উপর আমল করে থাকেন। যেমন সূরা বাকারা আয়াত নাম্বার 222-এর মধ্যে এসেছে, আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত্তাওয়াবিনা ও ইউহিব্বুল মুতাতাহহিরিন। কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন অধিক তওবাকারীদেরকে এবং পছন্দ করেন পবিত্রতা অবলম্বনকারীদেরকে। তাহলে বোঝা গেল যে পবিত্রতা তওবাকারীদের তো আলাদা একটা এপিসোড ইনশাআল্লাহ তাআলা আমরা রেকর্ড করব, যেন আমাদের তওবার প্রতি আগ্রহ সৃষ্টি হয়। আজকের মুতাতাহহিরিন এর উপর বয়ান করবে ইনশাআল্লাহ। কেননা আল্লাহ পাক পছন্দ করেন পবিত্রতা অবলম্বনকারীদেরকে। যারা মুতাতাহহিরিন হয়, পবিত্রতা অবলম্বনকারী হন, তাদেরকে মহান রব তাআলা মহব্বত করেন। হাদিসে কারিমার মধ্যে অসংখ্য জায়গায় এসেছে যে পবিত্রতা থাকার ব্যাপারে এসেছে। হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সেই মুসলিমের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুমিন ব্যক্তি ওযু করার সময় যখন তার চেহারা ধৌত করে, তখন তার চেহারায় পানি পড়ার কিংবা পানির সর্বশেষ বিন্দু গড়িয়ে পড়ার সাথে সাথে তার চেহারা সেসব গুণা ঝরে যায় যেই গুণা সে তার চোখ দিয়ে দেখেছে। সে যখন তার হাত ধৌত করে, তখন তার হাতে পানি পড়ার কিংবা পানির সর্বশেষ বিন্দু গড়িয়ে পড়ার সাথে সাথে তার সেসব গুণা ঝরে যায় যা তার হাত দ্বারা সংঘটিত হয়েছে। সে যখন তার পা ধৌত করে, তখন তার পায়ে পানি পড়ার কিংবা পানির সর্বশেষ বিন্দু গড়িয়ে পড়ার সাথে সাথে তার পায়ের সেসব গুণা ঝরে যায় যেই গুনাহের প্রতি তার পা এগিয়ে গিয়েছিল, এমনকি সে গুণা থেকে পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার কাবীরা। আরেকটি হাদিসে কারিম আমরা শ্রবণ করি, সুনান নাসাই কিতাবুত তাহারাতের মধ্যে এসেছে, হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ সুনাবেহি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন ওযু করার সময় কুলি করে তখন তার মুখ দিয়ে গুনাহ বের হয়ে যায়, যখন নাকে পানি দেয় তখন নাকের গুনাহ বের হয়ে যায়, যখন চেহারা ধৌত করে তখন তার চেহারার গুনাহ ঝরে যায়, এমনকি তার চোখের পলকের নিচ হতেও গুনাহ ঝরে যায়, আর যখন সে উভয় হাত ধৌত করে তখন তার উভয় হাত থেকে গুনাহ ঝরে যায়, এমনকি তার হাতের নখের নিচের গুনাহও ঝরে যায়, যখন সে মাথা মাসে করে তখন তার মাথার গুনাহ ঝরে যায়, এমনকি তার কানের গুনাহও ঝরে যায়, সে যখন পা ধৌত করে তখন তার পায়ের গুনাহ ঝরে যায়, এমনকি পায়ের নখের গুনাহও ঝরে যায়, অথবা তার মসজিদে গমন করা এবং নামাজ পড়া বাড়তি অথবা বর্ধিত ইবাদত হিসাবে পরিগণিত হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পাকের দয়া দেখুন। ইসনাই ভাইয়ের আমাদের দর্শক শ্রোতা, এজন্যই তো আল্লাহ পাক তুহিব্বুল মুতাতাহিরিন, যারা পবিত্রতা অবলম্বন করে তাদেরকে ভালোবাসেন, কেন পবিত্র অর্জন করার দ্বারা এই সকল গুনাহ ঝরিয়ে দেয়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে একটি হাদিসে কারিমা, এই হাদিসে পাকের কিছু শব্দ মানে বাড়তি এসেছে, যে তারপর সে যদি দাঁড়িয়ে যায় নামাজ পড়ে, তারপর আল্লাহ পাকের হামদ সানা করে, আল্লাহ পাকের শান অনুযায়ী তার বুজুর্গি বর্ণনা করে, নিজের অন্তরকে আল্লাহ পাকের স্মরণে প্রসারিত করে, তাহলে সে আপন গুনাহ থেকে এমনভাবে পুত্রপবিত্র হয়ে ফিরবে যেমন সে আজই সে তার মায়ের পেট থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কেমন মর্যাদা। মুসনাদ আহমদের একটি হাদিসি কারিমা আমি আপনাদেরকে পড়ে শোনাবো, হযরত সাইয়েদুনা আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যিনি নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজ আদায়ের উদ্দেশ্যে ওযু করার জন্য আসে অথবা নিজের দুই হাত ধৌত করে, তখন পানির প্রথম বিন্দুটি গড়িয়ে পড়ার সাথে সাথেই তার হাতের তালুর সকল গুনাহ ঝরে যায়, যখন সে কুলি করে নাকে পানি দেয় নাক পরিষ্কার করে তখন পানির প্রথম বিন্দুটি গড়িয়ে পড়ার সাথে সাথে তার মুখের ঠোঁটের ও সকল গুনাহ ঝরে যায়, সে যখন মুখমণ্ডল ধৌত করে তখন চোখ আর কানের সমস্ত গুনাহ পানির প্রথম বিন্দুটি গড়িয়ে পড়ার সাথে সাথেই ঝরে যায়, যখন সে কনুইসহ হাত ও গোড়ালিসহ পা ধৌত করে তখন সকল গুনাহ হতে পবিত্রতা অর্জন করে থাকে, আর তার মা তাকে যেই দিন জন্ম দিয়েছিল সে সেই দিনের মতো হয়ে যায়, অতঃপর সে যখন নামাজ পড়ার জন্য দাঁড়ায় তখন আল্লাহ পাক তার মর্যাদা বৃদ্ধি করে দেন, আর যখন সে বসে তখন পবিত্রতার সাথেই বসে পড়ে। অপর বর্ণনায় রয়েছে যে আমি রহমতে আয়ালাম নূরে মুজাসসাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি বিশুদ্ধ রূপে অজু করল, উভয় হাত ও মুখমণ্ডল ধৌত করল, মাথা মাসেহ করল, কান মাসেহ করল, তারপর ফরজ নামাজ আদায় করার জন্য দাঁড়ালো, তবে সেই দিন তার পা যেই গুনাহের দিকে যাবে, তার হাত যা আঁকড়ে ধরবে, কানে যা শুনবে, চোখে যা দেখবে, আর সে যে খারাপ কথাবার্তা বলবে সবই ক্ষমা করে দেয়া হবে। অতঃপর সাইয়েদুনা আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ পাকের শপথ, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে এতগুলো কথা শুনেছি যা গণনা করতে পারবো না। সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল পবিত্রতা অর্জন করা অনেক বড় সওয়াবের কাজ। ওযুকারীর গুনাহ যে ঝরে যায় এই প্রসঙ্গে একটি ঈমান দীপ্তিময় ঘটনাও বর্ণনা হয়েছে। হযরত সাইয়েদুনা আল্লামা আব্দুল ওহাব শাহরানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে একদা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কুফার জামে মসজিদের ওযুখানায় আসলেন এবং তিনি এক যুবককে ওযু করতে দেখলেন, তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরতে দেখে বললেন, হে বৎস, তুমি পিতামাতার অবাধ্যতা থেকে তওবা করো। সাথে সাথে যুবকটি বলল, আমি তওবা করলাম। অপর ব্যক্তিকে দেখলেন তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে ওযুর ফোঁটা ফোঁটা পানি ঝরছে, তো সেদুনা আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম আযম, আমাদের মাযহাবের ইমাম, তিনি বলেন, হে আমার ভাই, তুমি বেবিচারে গুনাহ থেকে তওবা করো। লোকটি বলল, আমি তওবা করলাম। অন্য একজন লোকের অজুর পানি ঝরতে থেকে তিনি বললেন, মদ্যপান ও গান বাজনার গুনাহ থেকে তওবা করো। লোকটি বলল, আমি তওবা করলাম। তো আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা তাবেঈ বুজুর্গ রহমতুল্লাহ আলাই, এর অন্তর্দৃষ্টি কাশফের কারণে মানুষের দোষ ত্রুটিগুলো তার কাছে প্রকাশ পেয়ে যেত। এজন্য তিনি আল্লাহ পাকের দরবারে তার কাশফ বিলুপ্ত হয়ে যাওয়ার জন্য দোয়া করলেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন। এরপর থেকে অজুকারীর গুনাহ ঝরে যাওয়ার দৃশ্য তার চোখে পড়া বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। এটি মিজানুল কুবরা প্রথম খণ্ড 130 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। তো এজন্য বোঝা গেল যে অজু করার কারণে অসংখ্য গুনাহ ঝরে যায়, এবং যে ব্যক্তি পবিত্রতার সাথে থাকে, যে ব্যক্তি পবিত্র অর্জন করে, তাকে আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহ পাকের পছন্দনীয় তিনি বান্দা। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হলে কিতাবে বর্ণিত রয়েছে, মূসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল হলে, হে মূসা আলাইহিস সালাম, তোমার উপর যদি কোনো অজুবিহীন অবস্থায় বিপদ আপদ চলে আসে, তাহলে তুমি নিজেকে নিজে তিরস্কার করো। মানে অজু অবস্থায় তার উপর বিপদ আপদ আসতে পারে না, পবিত্রতা অবস্থায়। এই জন্য আমাদের পবিত্রতা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোথাও যাচ্ছেন, সফরে যাচ্ছেন, অজু করে নিন। আপনি কোনো কাজ শুরু করবেন, অজু করে নিন। আপনি নামাজ আদায় করবেন, অজু করে নিন। আপনি ঘুমোতে যাবেন, অজু করে নিন। আপনি পড়তে বসবেন, অজু করে নিন। আপনি যে কোনো কাজ করবেন, উজু করে নিন। ইনশাআল্লাহুল করিম, এই উজু করার বরাকাতে আপনার কাজগুলো আসানি হবে, আপনার সময়গুলোর মধ্যে বরাকাত হবে, এবং সওয়াব তো রয়েছে। যে ব্যক্তি সর্ব অবস্থায় উজু অবস্থায় থাকে, সব সময় উজু অবস্থায় থাকে, তো আল্লাহ পাকের মাসুম ফেরেশতারা তার সঙ্গ লাভ করে, তাকে পাহারা দেয়, তার উপর যেন বালা মুসিবত না আসে। অজু অবস্থায় থাকা এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন অজু অবস্থায় যে ব্যক্তি থাকেন। এটি ইসলামের মহান একটি মুস্তাহাব কাজ। যে ব্যক্তি বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ পাঠ করে অজু করল, তাহলে সে যেন তার নামাই আমার আল্লাহ পাক নেকি সমূহ লিখতে থাকেন যতক্ষণ অজু অবস্থায় থাকেন। সুবহানাল্লাহ, কত বড় সওয়াবের কাজ। তাহলে আমরা কেনই বা না পবিত্রতা অর্জন করব না, এবং ইউহিব্বুল মুতাতাহহিরিনের মধ্যে তাদের অন্তর্ভুক্ত আমরা কেন হব না? হব ইনশাআল্লাহ। নিয়ত করে নিই আজকের, ইনশাআল্লাহ আমরা অজু অবস্থায় থাকবো। আপনি ওয়াশরুমে গেলেন, অজু অবশ্যই করুন। আপনি যে অবস্থায় থাকুন না কেন, অজু করে নিন। কারোর সাথে দেখা করবেন, আপনি অজু করে নিন, অজু আপনি অবশ্যই করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। একবার এই অজু কখন শুরু হয় আসুন আমরা একটু জানি যে অজু কখন শুরু হয়। একবার মুসলমানদের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন শেরে খোদা আলিউল মুরতাদা কারামাল্লাহ তাআলা ওয়াজহুল করিম তাওয়াফ করছিলেন। এমন সময় কেউ তার কাঁধে হাত রেখে বলল, আলিজা, একটি প্রশ্ন জিজ্ঞেস করার ছিল। হযরত আলিউল মুরতাদা শেরে খোদা নীরবতা অবলম্বন করলেন এবং তাওয়াফ চালিয়ে গেলেন। তাওয়াফের সাতটি চক্কর সম্পন্ন করে এরপর হাতিমে কাবায় দুরাকাত নামাজ তাওয়াফের আদায় করলেন। তারপর তিনি বললেন, প্রশ্নকর্তা কোথায়? সেই ব্যক্তি উপস্থিত হলো, তিনি বললেন, এখন জিজ্ঞাসা করো। সে বলল, আচ্ছা বলুন যে অজুর সূচনা কখন এবং কিভাবে হয়। তো এখন শুনুন, সুবহানাল্লাহ, জ্ঞানের শহরের দরজা। আলী রাদিয়াল্লাহু আনহু, মোলা আলী বলেন, যখন আল্লাহ পাক ফেরেশতাদের বলেছিলেন, ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা, উত্তরে ফেরেশতারা আরজ করলেন, আপনি কি পৃথিবীতে এমন কোনো সৃষ্টিকে অর্থাৎ প্রতিনিধিকে করবেন যে তাতে ফ্যাসাদ ছড়াবে ও রক্তপাত ঘটাবে? ফেরেশতারা এটি আপত্তি হিসেবে বলেননি, তারা কেবল রহস্য জানতে চেয়েছিলেন এবং বলেছিলেন, মৌলা, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার প্রশংসা করি, আমাদের খলিফা হিসেবে নিয়োগ করা হোক, মানুষকে খলিফা বানানোর মধ্যে কী রহস্য লুকায়িত রয়েছে? তখন মহান আল্লাহ পাক বলেন, ইন্নি আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। বিশ্বজগতের প্রতিপালকের এই উত্তর শুনে ফেরেশতারা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তাদের মনে হলো যে আমরা আল্লাহর সামনে খুবই দুঃসাহসী কাজ করে ফেলেছি, তাই তারা ক্ষোধাভীতির কারণে আরশের তাওয়াব করতে থাকেন। এতে আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা, তোমরা কি আমার ক্ষমা ও এবং সন্তুষ্টি চাও? তারা বললেন, জি হ্যাঁ মওলা, আমরা আপনার ক্ষমা ও সন্তুষ্টি লাভের চেয়ে অধিকতর অন্য কিছুতে আগ্রহী নই। তখন আল্লাহ পাক বললেন, আরশের পাদদেশে একটি নদী আছে যাকে নাহরুল হাইওয়ান বলা হয়, সেখানে যাও। ফেরেশতারা সেখানে উপস্থিত হলেন। আল্লাহ পাক বললেন, কবজি পর্যন্ত হাত ধৌত করো। ফেরেশতারা তাদের হাত ধুয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তামাদমাদু সালাসা, তিনবার নাকে পানি প্রবাহিত করো। ফেরেশতারা এমনই করলেন। অতবার তিনি বললেন, তোমরা মুখমণ্ডল ধৌত করো। ফেরেশতারা তাদের মুখমণ্ডল ধুয়ে নিলেন। এখন আদেশ হলো, কোনোইসব হাত ধৌত করো। ফেরেশতারা বাহু ধৌত করলেন। অতপর আদেশ দেয়া হলো, মাথা মাসেহ করো। তারা মাথাও মাসেহ করলো। অবশেষে আদেশ দেয়া হলো, এবার পা ধুয়ে নাও। ফেরেশতারা পা ধৌত করলেন। এসব অঙ্গ প্রত্যঙ্গ ফেরেশতাদেরও আছে, তবে সেগুলো কেমন একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। যাই হোক, যেভাবে হুকুম দেয়া হয়েছিল ফেরেশতারাও সেভাবে করলেন। অতবার আল্লাহ পাক বললেন, এখন এভাবে বলো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ফেরেশতারা অনুরূপ বললেন। যখন সব কিছু সম্পন্ন করলেন, তখন ফেরেশতারা বললেন, হে আল্লাহ পাক, আমরা যা করলাম তা কী ছিল? মহান আল্লাহ পাক বললেন, হে ফেরেশতারা, যে ইমানদার তোমাদের মতো করবে, আমি তাকে আমার ক্ষমা ও সন্তুষ্ট দিয়ে ধন্য করব। যখন তারা হাত ধৌত করবে, তখন হাতের, কুলি করলে মুখের ভিতরের, নাকে পানি প্রবাহিত করলে নাকের, মুখমণ্ডল ধৌত করলে মুখমণ্ডলের, পা ধৌত করলে পায়ের গুণাসমূহ ঝরে যাবে, যদিও বা সে গুণা জমিন ও আসমানের পরিমাণ থাকুক না কেন। এবং যখন তারা মাথা মাসেহ করে, তখন আমার রহমত তাদেরকে আচ্ছন্ন করে ফেলে। ফেরেশতারা বললেন, হে আল্লাহ পাক, এটা কি আমাদের জন্য নির্দিষ্ট? তিনি বললেন, এটা তোমাদের জন্য এবং আমি যাদের প্রতিনিধি বানাবো, অর্থাৎ হযরত আদম আলাইহিসসালাম এবং তার আওলাদদের জন্য এই ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানিশের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের কেমন অশেষ দয়া, কেমন মেহরবান! আল্লাহু আকবার। হায়, আমাদের যদি গুনাহ মাফ ও মাগফিরাত ও ক্ষমা এবং আল্লাহ পাকের সন্তুষ্টি দৌলত নসিব হয়ে যায়। আমিন। বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাই, এর জন্য আমাদেরকে অজু অবস্থায় থাকা দরকার। বুখারী মুসলিম বর্ণিত রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে সফরে ছিলেন। মুসলমানদের প্রিয় আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও সফর সঙ্গে ছিলেন। পথিমধ্যে কোথাও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার গলার হার হারিয়ে যায়, ফলে হারটি অনুসন্ধানের জন্য কাফেলাটি থামানো হয়। রাত হয়ে গিয়েছিল, চারদিকে আধার আচ্ছন্ন ছিল। অতএব রাতটি সেই স্থানেই অতিবাহিত করা হলো। যখন ফজরের নামাজের সময় হলো, তখন অজু করার প্রয়োজন হলো, কিন্তু পানি ছিল না। তো এ উপলক্ষে আয়াত নাজিল হলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ওসিলায় আমাদের জন্য একটি মাসালা আয়াত নাজিল হলো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইনি। ছয় পারার সূরা মায়েদা ৬ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক এভাবে ইরশাদ করেন, কাঞ্জুল ঈমান থেকে অনুবাদ। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াতে চাও, তখন স্বীয় মুখমণ্ডল ধৌত করো এবং কোনো পর্যন্ত হাতও এবং মাথা মাসাহ করো এবং পায়ের গিট পর্যন্ত ধৌত করো। আর যদি তোমাদের গোসল করার প্রয়োজন হয়, তবে বিশেষভাবে পবিত্র হও। এবং তোমরা যদি পীড়িত হও অথবা সফরে থাকো, অথবা তোমাদের থেকে কেউ পায়খানা প্রস্রাবের স্থান থেকে আগমন করে, অথবা তোমরা স্ত্রীর সাথে সঙ্গম করো এবং এ সমস্ত অবস্থায় পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তাইম্মুম করো। তখন আপন মুখ ও হাতগুলো তা দ্বারা মাসাহ করো। আল্লাহ চান না যে তোমাদের কোনো কষ্ট হোক, হ্যাঁ এটাই চান যে তোমাদেরকে অধিক মাত্রায় পবিত্র করবেন এবং সেই অনুগ্রহ তোমাদের প্রতি সম্পূর্ণ করে দিবেন, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তো উক্ত আয়াতে পানির সংকটের ক্ষেত্রে তায়াম্মুম করার অনুমতি দেয়া হয়েছে। এতে সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানগণ বললেন, হে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সন্তানগণ, এটি তোমাদের প্রথম বরকত নয়, মুসলমানরা তোমাদের পক্ষ থেকে অসংখ্য নিয়ামত পেয়েছে। এমনিতে তো এই আয়াতে অনেক মাদানী ফুল রয়েছে, বিশেষ করে দুটি জিনিস উল্লেখ করা হয়েছে। অজু চারটি ফরজ বয়ান করা হয়েছে, পানি দিয়ে অজু করার এবং পানি না থাকলে মাটি দিয়ে তায়াম্মুম করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সম্পর্কে হুজরতুল ইসলাম ইমাম মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি অত্যন্ত চমৎকার কিছু পয়েন্ট দিয়েছেন, আসুন শ্রবণ করি। সালাওয়াতুল আরিফিন পৃষ্ঠা নম্বর 164 মধ্যে উল্লেখ রয়েছে, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, পবিত্রতার জন্য অজু ও গোসল শরীয়ত দুটি জিনিসকে নির্ধারণ করেছেন, পানি এবং মাটি। পানি দিয়ে আমরা অজু গোসল করি, মাটি দিয়ে তায়াম্মুম করি। ইমাম গাজ্জালি বলেন, একটু ভাবুন তো, পৃথিবীতে দুটি জিনিস অগ্নি নির্বাপনের কাজে আসে। আগুনে পানি ডাললে আগুন নিভে যায়, পানি না থাকলে মাটি ডাললেও এতেও আগুন নিভে যায়। জানা গেল পানি এবং মাটি উভয়ই অগ্নি নির্বাপক হিসাবে কাজ করে। অতএব যখন একজন মুমিন ব্যক্তি এগুলো দ্বারা অজু গোসল করে, তখন তার বারাকাত ইনশাআল্লাহুল করিম জাহান্নামের আগুন নিভে যাবে। এখানে আল্লাহ পাকের আরেকটি অশেষ মেহরবানি দেখুন, আগুনের কাজ হলো পোড়ানো, পানির কাজ হলো নির্বাপন করা। এই পার্থিব আগুন যা জাহান্নামের আগুনের চেয়ে অনেক গুণ হালকা ও নিস্তেজ, এই আগুন নিভাতে চাইলে বেশি পানির প্রয়োজন। যদি আগুন বেশি লাগে আর পানি কম থাকে, তাহলে পানি জ্বলে যাবে কিন্তু আগুন নির্বাপন হবে না, আগুন নিভবে না, নিভে যাবে না। আর আল্লাহর অশেষ রহমতের প্রতি উৎসর্গিত হন, জাহান্নামের আগুন এই পার্থিব আগুনের চেয়ে কয়েক গুণ শক্তিশালী। অজুতে যে পানি ব্যবহার করা হয় তা খুবই স্বল্প পরিমাণই, কিন্তু আল্লাহ তার কৃপায় এই সামান্য পানি দিয়ে জাহান্নামের আগুন নিভিয়ে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, অজুর মধ্যে চারটি ফরজ, নাম্বার 1 কনুইসহ হাত ধোয়া, নাম্বার 2 মুখমণ্ডল ধৌত করা, মাথা মাসাহে করা, 3 নাম্বার, 4 নাম্বার গোড়ালিসহ পা ধৌত করা। অজুতে চারটি ফরজ এজন্য রাখা হয়েছে, ইমাম গাজ্জালি তার রহস্যের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, কিয়ামত দিবসে চারটি প্রধান শাস্তি রয়েছে। মুখমণ্ডল কালো হয়ে যাবে, আল্লাহ পাক বলেন, কাজুল ইমান থেকে অনুবাদ, যেদিন কিছু চেহারা উজ্জ্বল হবে এবং কিছু মুখ কালো হবে। বাম হাতে আমলনামা হস্তান্তর সম্পর্কে আল্লাহ পাক বলেন, কাজুল ইমান থেকে অনুবাদ, আর ওই ব্যক্তি যার আপন আমলনামা বাম হাতে দেয়া হবে, বলবে, হায়, কোনো মতে আমাকে আমার আমলনামা না দেয়া হতো। মাথা ও পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সূরা রহমানের মধ্যে এসেছে, কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, অপরাধীগণকে তাদের চেহারা দ্বারাই চেনা যাবে, সুতরাং মাথা ও পা ধরে জাহান্নামে নিয়ে নিক্ষেপ করা হবে। যেন আল্লাহ পাক বলেন, হে আমার বান্দাগণ, অজুতে মুখমণ্ডল ধৌত করো, যাতে কিয়ামতের দিন তোমার মুখমণ্ডল কালো না হয়, বরং মুখমণ্ডল উজ্জ্বল থাকে। তোমাদের হাত ধৌত করো, যাতে কিয়ামতের দিন তোমাদের আমলনামা বাম হাতে দেওয়ার পরিবর্তে ডান হাতে দেয়া হয়। তোমাদের মাথা মাসেহে করো, যাতে তোমাদের কপাল ধরে জাহান্নামে নিক্ষেপ করা না হয়, বরং তোমাদের মাথায় যেন জান্নাতি মুকুট পরানো হয়। হে আমার বান্দারা, পা ধৌত করো, যাতে তোমাদের পা নরকের শিকলে বন্ধি না হয়, জাহান্নামের শিকল আগুনের শিকল দ্বারা বন্ধি না হয়, এবং পুলসিরাতে তোমাদের পা নড়বড় না হয়, বরং তোমরা স্বাচ্ছন্দ্যে পুলসিরাত অতিক্রম করে জান্নাতে প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ। হে আশিকানের রাসূল, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা শুনলাম অজুর কত মহান ফজিলত রয়েছে, আর এই অজুর কারণে আমরা কি হই, পবিত্রতা অর্জন করি। অজু করলে গুনাহ ঝরে যায়, এর বারাকাত ইনশাল্লাহ হাশরের দিন ডান হাতে আমলনামা দেওয়া হবে, মুখমণ্ডল কালো হবে না, বরং আলোয় ঝলমল করবে, পুলসিরাতের দৃঢ়তা নসিব হবে, এবং ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ নসিব হবে। তাই আমাদের উচিত হচ্ছে সদা সর্বদা অজু অবস্থায় থাকার অভ্যাস করা। আমরা অলসতা করি, আমাদের অলসতা করা উচিত নয়, আমাদের এই মানসিকতা অর্জন করা উচিত যে অজু ভেঙে গেলে অতি তাড়াতাড়ি আবার অজু করার অভ্যাস গড়ে নেয়। ইনশাআল্লাহ এই সাময়িক শ্রম কিয়ামতের দিন স্বস্তির উৎস হবে ইনশাআল্লাহুল করিম, আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। অজুর তিনটি ফজিলত রয়েছে। আরও আমরা অনেক ফজিলত শুনলাম, আরও তিনটি আমরা হাদিস শরীফ শুনি। আসুন, ইবনে মাজার মধ্যে এসেছে, হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সোজা থাকো কিন্তু তোমরা এটা করতে পারবে না, এবং জেনে রাখো তোমাদের সর্বোত্তম আমল হলো নামাজ, আর অজুর হেফাজত কেবল মুমিনরাই করে থাকে। অর্থাৎ সর্বদা সঠিকভাবে অজু করা একজন পূর্ণ মুমিনের চিহ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে ইরশাদ করেন, বৎস, যদি তোমার পক্ষে সর্বদা অজু অবস্থায় থাকা সম্ভব হয় তাহলে সর্বদা অজু অবস্থায় থাকো, কেননা মালাকুল মউত অজু অবস্থায় যার রুহ কবজ করে তার জন্য শাহাদাতের মর্যাদা লিখে দেয়া হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটি হাদিসে পাকে বর্ণিত হয়েছে, অজু অবস্থায় শয়নকারী ব্যক্তি একজন রোজাদার ইবাদতকারীর ন্যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমির আল সুন্নাতের প্রদত্ত সবকনামা 72 নেক আমল পুস্তিকাটি আমাদের ধর্মীয় নৈতিক প্রশিক্ষণের জন্য একটি চমৎকার মাধ্যম। যদি আমরা প্রতিদিন এই পুস্তিকাটি পূরণ করতে সফল হয়ে যাই, তবে এর বারাকাতে দুনিয়া ও আখিরা সজ্জিত হবে। আসুন এই পুস্তিকা থেকে একটি নেক আমল সম্পর্কে আমরা শ্রবণ করি। যেমন 43 নং নেক আমলটি হল, আপনি কি পরিষ্কার পরিচ্ছন্নতায় অভ্যস্ত থেকে উন্নত বৈশিষ্ট্য অবলম্বন করেছেন? পরিষ্কার পরিচ্ছন্নতা, শরীর ও পোশাক, ঘর ও যেখানে কাজ করে, অজু অবস্থায় থাকা, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে এটাও রয়েছে। তো এই জিনিসগুলো আমাদের করা উচিত, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে থাকা উচিত, মুতাতাহিরিনদের মধ্যে আমরা যেন গণ্য হয়ে যাই সেই কাজ করা উচিত, অজু অবস্থায় থাকা উচিত। আল্লাহ পাক আমাদেরকে নেক আমাল পুস্তিকা নিয়ে এর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে অজু করে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে পবিত্রতা অবলম্বনকারীদের সাথে রাখুন এবং তাদের অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, এবং তার পছন্দনীয় বান্দাদের মধ্যে আমাদের নাম যেন সামিল করে নেন সেই দোয়া আল্লাহ পাকের নিকট আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন। আমাদেরকে জান্নাত দান করে দিন, আল্লাহ পাক আমাদের দুনিয়া আখিরাত উত্তম করে দিন, আফিয়াত নসিব করুন। আমিন বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। আজ এ পর্যন্তই, আগামী পর্বে আমরা অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ওলি তোমার নাও বানিয়ে তাকে রবে লম ইয়াজাল, নেক আমল রিসালার উপর যে কেউ করে